শ্রোতা বন্ধুরা, শান্তি আপনাদের সবর্তী থাকুক। আল্লাহর নামে আপনাদের অভিবাদন জানাই। শান্তির আল্লাহ, যিনি ধার্মিকতার পথ প্রতিষ্ঠিত করেছেন, তিনি চান যেন প্রত্যেকেই সে পথ সম্পর্কে জানতে পারে এবং আত্মসমর্পণ করে, এবং সত্যিকারের শান্তি যেন চিরদিন তাদের সাথে থাকে। আপনাদের অনুষ্ঠান ধার্মিকতার পথ নিয়ে আজ উপস্থিত হতে পেরে আমরা আনন্দিত। অনেকদিন যাবৎ আমরা পাক কিতাবের প্রথম ভাগ নিয়ে অধ্যয়ন করে আসছি। এই অংশটিকে বলা হয় প্রথম চুক্তি, একে পুরাতন নিয়মও বলা হয়ে থাকে। প্রথম ভাগটি তৌরাত শরীফ, যবুর শরীফ, নবীদের কিতাব নিয়ে গঠিত। আমরা জানতে পেরেছি যে প্রায় 1500 বছরের বেশি সময় যাবৎ 30 জনেরও বেশি নবীকে ব্যবহার করে আল্লাহ এই প্রথম চুক্তিটি রচনা করিয়েছিলেন। আজ আমরা এই প্রথম অংশের যাত্রার সমাপ্তি ঘোষণা করব। কিন্তু প্রথম চুক্তির সর্বশেষ কিতাবটি নিয়ে আলোচনা শুরু করার পূর্বে, সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত এই পাক কিতাব থেকে আমরা যেসব বিষয়গুলো শিখেছি সেসব নিয়ে এখন একটু পর্যালোচনা করব। নবীদের বাণীগুলোকে আমরা প্রধান তিনটি ধারণার মধ্যে দিয়ে সংক্ষেপে উপস্থাপন করতে পারি। প্রথমত, আল্লাহ পবিত্র এবং তিনি অবশ্যই গুনাহের বিচার করে থাকেন। দ্বিতীয়ত, আদমের সকল সন্তানেরই গুনাহের মধ্যে দিয়ে জন্ম হয়েছে, আর তাই প্রত্যেকেই আল্লাহর বিচারের সম্মুখীন হতে হবে। তৃতীয়ত, আল্লাহ দুনিয়াতে একজন পাক নাজাতদাতাকে পাঠাবেন, যিনি আদমের সন্তানদের গুনাহের শাস্তি বহন করবেন। আল্লাহর সকল নবীরা মূলত এই তিনটি সত্যের বিষয়ে তাবলিগ করেছেন। চলুন এই তিনটি বিষয়ে আরেকবার পড়ে নেওয়া যাক। প্রথমত, আল্লাহ পবিত্র এবং তিনি কোনো গুনাহের কথা ভুলে যান না। দ্বিতীয়ত, মানুষ নাপাক, গুনাহে পরিপূর্ণ এবং মানুষ কোনোভাবেই গুনাহের শাস্তি থেকে নিজেকে রক্ষা করতে পারে না। তৃতীয়ত, গুনাহের শাস্তি থেকে গুনাহগারদের কলঙ্ক মুক্ত করে নাজাত দান করার জন্য আল্লাহর একটি পরিকল্পনা রয়েছে। আপনি কি এই তিনটি সত্যের মূল বিষয়গুলো বুঝতে পেরেছেন? আপনি কি আগে থেকে এই তিনটি সত্য সম্পর্কে সচেতন ছিলেন? আপনি কি ধারণা করতে পারেন যে আল্লাহ পাক কেমন পবিত্র? আপনি কি উপলব্ধি করতে পারেন যে অদ্বিতীয় সেই বিচারকর্তার চোখে আপনার গুনাহগুলো দেখতে কতটা জঘন্য? তবে আপনি কি জানেন যে আপনার গুনাহ থেকে আপনাকে নিষ্কলঙ্ক করতে আল্লাহর একটি পরিকল্পনা রয়েছে? প্রকৃতপক্ষে আল্লাহ পাক আর মানুষ নাপাক। পাক কিতাব থেকে অধ্যয়ন করার সময় আমরা প্রায়ই এই দুটি সত্যের মুখোমুখি হয়েছি। এই পবিত্রতার কারণেই আল্লাহ শয়তান ও তার অনুসারীদের জন্য অনন্তকালীন দোজখের আগুন সৃষ্টি করেছেন। এই পবিত্রতার কারণেই আল্লাহ সেদিন আদম ও হাওয়াকে পরম দেশের বাগান থেকে তাড়িয়ে দিয়েছিলেন, যেদিন তারা তার অবাধ্য হয়ে সেই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল। এই পবিত্রতার কারণেই আল্লাহ আদমের পুত্রদের হুকুম দিয়েছিলেন যেন তারা তাদের গুনাহকে সাময়িকভাবে আড়াল করার জন্য পুরানো কোরবানি হিসাবে পশু কোরবানি দেয়। তার পাক স্বভাবের কারণে তিনি কাবিলের কোরবানি গ্রহণ করেননি। আল্লাহ পবিত্র, আর সে কারণেই তিনি মহাবন্যার মাধ্যমে হযরত নূহের সময় সকল গুনাহগারদের ধ্বংস করেছিলেন, এবং হযরত ইব্রাহিমের সময় আগুনের বৃষ্টিপাতের মাধ্যমে সাদুম ও আমুরার লোকদের নিপাত করেছিলেন। আল্লাহর এই পবিত্রতার কারণেই তিনি একটি দিন ঠিক করে রেখেছেন যেদিন তিনি ধার্মিকতার সাথে জগতের বিচার করবেন। আল্লাহর পবিত্রতা এবং মানুষের অপবিত্র অবস্থা সম্পর্কে আল্লাহর নবীরা যা লিখেছেন, চলুন এখন তা শুনে নেওয়া যাক। তারা লিখেছেন,
হে আল্লাহ, তুমি কি চিরস্থায়ী নও? তুমি এত খাঁটি যে তুমি খারাপের দিকে তাকাতে পারো না এবং অন্যায় সহ্য করতে পারো না। আমরা প্রত্যেকে নাপাক লোকের মতো হয়েছি, আর আমাদের সব সৎ কাজ নোংরা কাপড়ের মতো।
যেহেতু আল্লাহ পাক এবং মানুষ নাপাক, তাহলে মানুষ কিভাবে রক্ষা পেতে পারে? কিভাবে আমরা দোজখের অনন্তকালীন আগুন থেকে রক্ষা পেতে পারি? কিভাবে আদমের সন্তানেরা খাঁটি ও পবিত্র আল্লাহর সাথে থাকার জন্য অনন্ত জীবনের অধিকারী হতে পারে? এই জটিল প্রশ্নটির উত্তর নবীদের বাণীর সার সংক্ষেপে তৃতীয় ধারণাটি থেকে পাওয়া যায়, যা তিনি স্বয়ং আদমের সন্তানদেরকে গুনাহের কলঙ্ক থেকে সূচি পবিত্র করার জন্য করে রেখেছিলেন। প্রথম চুক্তির বা পুরাতন নিয়ম কিতাবগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাণী তা হল, আল্লাহ এই দুনিয়াতে একজন ধার্মিক নাজাতদাতাকে পাঠাবেন, যিনি আদমের গুনাহগার সন্তানদের হয়ে সে জায়গায় নিজের জীবন দান করবেন, ফলে যে কোনো ব্যক্তি তার উপর ঈমান আনবে সেই নাজাত লাভ করবে। গুনাহগারদের নাজাতদানের জন্য এটাই আল্লাহর পরিকল্পনা। কেবলমাত্র সেই নাজাতদাতার রক্ত কোরবানির মাধ্যমে আল্লাহ তার ধার্মিকতা বজায় রেখে গুনাহগারদের মাফ করতে পারেন এবং পুনরায় তাদের সাথে একত্রিত হতে পারেন। তার পরিকল্পনাকে এগিয়ে নেবার জন্য আল্লাহ হযরত ইব্রাহিমকে বেছে নিয়েছিলেন, যার মধ্যে দিয়ে তিনি এক নতুন জাতি তৈরি করেছিলেন, যে জাতি থেকে তার সকল নবীরা এবং সেই মসীহ এসেছিল। আল্লাহ হযরত ইব্রাহিমকে বলেছিলেন,
আমি তোমাকে দোয়া করব আর তোমার মধ্য দিয়েই দুনিয়ার প্রত্যেকটি জাতি দোয়া পাবে।
আর তাই বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম হযরত ইসহাকের পিতা হলেন এবং হযরত ইয়াকুব ছিলেন হযরত ইসহাকের পুত্র। হযরত ইয়াকুবের ১২ পুত্র ছিল, আর সেই ১২ জন পুত্রের মধ্য দিয়েই ইসরায়েলের ১২টি গোষ্ঠীর সৃষ্টি হয়েছিল। অতএব আমরা দেখলাম যে দুনিয়াতে নাজাতদাতাকে পাঠানোর পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ হযরত ইব্রাহিমকে মনোনীত করেছিলেন, কারণ হযরত ইব্রাহিমের বংশে ইসরায়েল জাতির মধ্য দিয়েই মসীহের জন্ম হয়েছিল। এরপরে আমরা দেখি যে ইসরায়েল জাতি কিভাবে কেনান দেশ থেকে মিশরে প্রস্থান করেছিল। সেখানে তারা মিশরীয়দের গোলাম হয়ে গিয়েছিল। আল্লাহ কিন্তু তখনও ইব্রাহিমের বংশধর ইসরায়েলীয়দের ছেড়ে চলে যাননি। আল্লাহ হযরত মুসাকে উঠালেন, যিনি ইসরায়েলীয়দের মিশর দেশ থেকে মুক্ত করে বহু বছর আগে যে দেশ আল্লাহ ইব্রাহিমের বংশধরদের দিবেন বলে ওয়াদা করেছিলেন সেই দেশে নিয়ে যাওয়ার পথে নেতৃত্ব দিয়েছিলেন। আমাদের কাছে তৌরাত শরীফ তুলে দেওয়ার জন্য আল্লাহ হযরত মুসাকে ব্যবহার করেছিলেন, যা কিনা জগতে আল্লাহর সকল সৃষ্টির বিবরণ তুলে ধরে। হযরত মুসা এর পরবর্তী সময় আমরা দেখেছি আল্লাহ ইসরায়েল জাতির কাছে অনেক নবী পাঠিয়েছিলেন, কিন্তু ইসরায়েলীয়দের অবিশ্বস্ততা আল্লাহর বিশ্বস্ততাকে বিন্দুমাত্র বাধাগ্রস্ত করেনি, এমনকি তা দুনিয়াতে নাজাতদাতাকে পাঠানোর জন্য আল্লাহর নকশা করা পরিকল্পনাকে কোনোভাবেই প্রভাবিত করতে পারেনি। এরপর আমরা জেনেছি যে আল্লাহ কিভাবে ইসরায়েলের বাদশাহ এবং নবী হিসাবে হযরত দাউদকে পছন্দ করেছিলেন, যার রচিত জবুর শরীফে চমৎকার ও গভীর জ্ঞানপূর্ণ কাওয়ালিগুলো খুঁজে পাওয়া যায়। নবী দাউদ মসীহের বিষয়ে অনেক কিছু লিখেছিলেন, সেই সাথে তিনি এটাও বর্ণনা করেছিলেন যে কিভাবে আদমের সন্তানেরা সেই মসীহকে নির্যাতন করবে। এমনকি তিনি তার রচনা এ বিষয়টিও উল্লেখ করেছিলেন যে তারা মসীহের হাত ও পা বিদ্ধ করবে। কিন্তু নবী দাউদ এই বিষয়টিও ভাববাণী করেছিলেন যে গুনাহের দায় মাফ করার জন্য কোরবানি হয়ে নিজের রক্ত ঢেলে দিয়ে মসীহ মৃত্যুকে জয় করে কবর থেকে জীবিত হয়ে উঠবেন। কিতাব অধ্যয়নে এ যাত্রায় আমরা আরও দেখেছি যে শুধুমাত্র হযরত মুসা এবং বাদশাহ দাউদেই মসীহের বিষয় লিখেছিলেন এমন নয়, কিন্তু আল্লাহর সমস্ত নবীরাই মসীহের আগমনের বিষয়ে ঘোষণা করেছিলেন। উদাহরণস্বরূপ নবী ইসাইয়া ভবিষ্যৎবাণী করেছিলেন যে মসীহ যেভাবে জন্মগ্রহণ করবেন দুনিয়ায় আর কেউই সেইভাবে জন্মগ্রহণ করেনি। তিনি বলেছিলেন,
একজন অবিবাহিতা সতী মেয়ে গর্ভবতী হবে আর তার একটি ছেলে হবে, তার নাম রাখা হবে ইম্মানুয়েল। এই নামের মানে হল আমাদের সঙ্গে আল্লাহ।
মসীহের জন্মের ৭০০ বছর পূর্বে নবী ইসাইয়া এই ভাববাণী করেছিলেন। নবী ইসাইয়ার সমসাময়িক সময়ে এমন আরেকজন নবী জীবিত ছিলেন, তার নাম হযরত মিকা। যে নগরীতে মসীহ জন্মগ্রহণ করবেন সেই নগরীর নাম আল্লাহ নবী মিখায়ের কাছে প্রকাশ করেছিলেন। মনোযোগ দিয়ে শুনুন নবী মিখা কি লিখেছিলেন। আমরা নবীদের কিতাব মিখা এবং পঞ্চম রুকু থেকে পড়ছি।
কিন্তু হে বেতলেহেম ইফ্রাতা, যদিও তুমি এহুদার হাজার হাজার গ্রামগুলোর মধ্যে ছোট, তবুও তোমার মধ্য থেকে আমার পক্ষে এমন একজন আসবেন যিনি হবেন ইসরায়েলের শাসনকর্তা, যার শুরু পুরনো দিন থেকে, অনন্তকাল থেকে।
আর এভাবে নবী মিকা ঘোষণা করেছিলেন যে বাদশাহ দাউদের নগরী বেতলেহেমে মসীহ জন্মগ্রহণ করবেন। আর তিনটি অনুষ্ঠান পরেই আমরা জানতে পারব যে কিভাবে আল্লাহ এই ভাববাণীটি পূর্ণতা দান করেছিলেন, কারণ এই সেই বেতলেহেম নগরী যেখানে মসীহের জন্ম হয়েছিল, ঠিক যে বিষয়টি শত শত বছর আগে তার নবী হযরত মিকা ঘোষণা করেছিলেন। সত্যিই অত্যন্ত যত্ন সহকারে আল্লাহ দুনিয়াতে নাজাতদাতার আগমনের পথ প্রস্তুত করেছিলেন। আল্লাহ পাক কিতাবে মসীহের আগমনের প্রসঙ্গটি নবীরা শত শত বার উল্লেখ করেছেন। আপনার মনে হয়তো এমন প্রশ্ন জাগতে পারে যে দুনিয়াতে মসীহের আগমনের পূর্বে আল্লাহ কেন তার নবীদের দিলে মসীহের সম্পর্কে এই সকল বিষয়গুলো জানিয়ে দিয়েছিলেন? আসলে এর পিছনে একটি অতি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। মসীহের সম্পর্কে এই সব বিষয়গুলো লিখে রাখার জন্য আল্লাহ নবীদের দিলে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। ফলে মসীহ যখন দুনিয়াতে এসে তার সম্পর্কে করা নবীদের ভবিষ্যৎবাণীগুলোর পূর্ণতা দান করবেন, তখন যেন সন্দেহাতীতভাবে সকলে জানতে পারে যে তিনি এক এবং অদ্বিতীয় নাজাতদাতা যাকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ চান যেন কেউ আপনাকে না ঠকাতে পারে। আল্লাহর ইচ্ছা যেন আপনি জানতে পারেন যে মসীহ কে, কে গুনাহগারদের নাজাতদাতা, আর এর মধ্যে দিয়ে আপনি যেন তার উপর ইমান এনে গুনাহের শাস্তি থেকে নাজাত লাভ করতে পারেন। আর এ কারণেই তিনি আমাদের একটি অসাধারণ বিশ্বাসযোগ্য কিতাব দিয়েছেন যাকে প্রথম চুক্তি বলা হয়ে থাকে, যেন এর মাধ্যমে আমরা সত্য এবং মিথ্যার মধ্যে তফাত করতে পারি। এখন প্রথম চুক্তি থেকে আমাদের যাত্রা শেষ করার লক্ষ্যে প্রথম চুক্তির সর্বশেষ কিতাব মালাখি থেকে আমরা পড়া শুরু করব। নবী মালাখির কালামগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ দুনিয়াতে মসীহের আগমনের পূর্বে এগুলোই আদমের সন্তানদের কাছে নাজিল করা আল্লাহর সর্বশেষ কালাম। নাজাতদাতার জন্মগ্রহণের আর মাত্র 400 বছর বাকি আছে। চলুন শুনে নেওয়া যাক প্রথম চুক্তির সর্বশেষ অধ্যায়ে নবী মালাখি কি লিখেছেন। তিনি বলেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো আমি আমার সংবাদদাতাকে পাঠাচ্ছি, সে আমার আগে গিয়ে পথ প্রস্তুত করবে। তারপর যে মালিকের জন্য তোমরা অপেক্ষা করছ, তিনি হঠাৎ তার ঘরে আসবেন। আমি মাবুদ, আমার কোনো পরিবর্তন নেই, কিন্তু তোমরা যারা আমাকে ভয় করো, তোমাদের উপর ন্যায়ের সূর্য উঠবে, যার আলোর রশ্মিতে থাকবে সুস্থতা।
এভাবে নবী মালাখি ভাববাণী করেছিলেন যে আল্লাহ মসীহের আগমনের পূর্বে তার পদ প্রস্তুত করার জন্য আর একজন নবীকে পাঠানোর পরিকল্পনা করেছিলেন। আপনি কি জানেন সেই নবী কে ছিলেন? আমরা আমাদের পরবর্তী পাঠে মসীহের পদ প্রস্তুতকারী সেই নবী পরিচয় জানতে পারব। কিন্তু নবী মালাখি আরও লিখেছিলেন,
যে মালিকের জন্য তোমরা অপেক্ষা করছ, তিনি আসছেন। আমি মাবুদ, আমার কোনো পরিবর্তন নেই।
এর প্রায় 200 বছর আগে নবী ইয়ারমিয়া ভবিষ্যৎবাণী করেছিলেন,
মাবুদ বলছেন, সময় আসছে যখন আমি ইসরায়েলের ও এহুদার লোকদের জন্য একটা নতুন ব্যবস্থা স্থাপন করব। মিশর থেকে তাদের পূর্বপুরুষদের আমি হাত ধরে বের করে আনবার সময় তাদের যে ব্যবস্থা স্থাপন করেছিলাম, এই নতুন ব্যবস্থা সেই ব্যবস্থার মতো হবে না। আমি যদিও তাদের স্বামীর মতো ছিলাম, তবুও তারা আমার ব্যবস্থা ভেঙেছিল। পরে আমি বনি ইসরায়েলদের জন্য যে ব্যবস্থা স্থাপন করব তা হল, আমার শরীয়ত আমি তাদের মনের মধ্যে রাখব এবং তাদের দিলেও তার লিখে রাখব। সেজন্য আমি তাদের অন্যায় মাফ করব, তাদের গুনাহ আর কখনো মনে রাখব না। আমি মাবুদ এই কথা বলছি।
এই সব কালামের মধ্যে দিয়ে আল্লাহ ঘোষণা করেছিলেন যে মসীহ এক নূতন শরীয়ত নিয়ে আসবেন যা মূলত প্রথম চুক্তির সকল ওয়াদা ও শর্তগুলোর পূর্ণতা দান করবে। নূতন শরীয়ত মানুষের উপর নির্ভর করবে না, যারা আল্লাহর দেওয়া চুক্তি রক্ষা করতে ব্যর্থ হয়েছে, কিন্তু এটি আল্লাহর উপরেই নির্ভর করবে, যিনি তার ধার্মিকতা ও দয়ায় নতুন শরীয়তের পূর্ণতা দানকারী মসীহকে এই দুনিয়াতে পাঠাবেন। 1000 বছর যাবৎ আদমের সন্তানদের গুনাহের ক্ষমা পাবার জন্য আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি করা হতো। প্রথম চুক্তিতে পশু কোরবানি একটি অতি গুরুত্বপূর্ণ অংশ ছিল, যা আল্লাহ মানবজাতিকে তার নবীদের মাধ্যমে দিয়েছিলেন। কিন্তু মসীহ দুনিয়াতে একটি নতুন চুক্তি নিয়ে এসেছিলেন, কারণ পশু কোরবানির প্রতীকী রীতিকে তিনি পূর্ণতা দান করেছিলেন, আর এভাবেই প্রথম চুক্তির অবসান ঘটেছিল। মসীহ নবীদের কালামকে বাতিল করতে আসেননি, কিন্তু সেগুলো পূর্ণ করতে এসেছিলেন। আর এ কারণে নবী মালাখি মসীহকে বলেছিলেন ন্যায়ের সূর্য। কেন মসীহকে সূর্যের সাথে তুলনা করা হয়েছিল? নবীরা ছিলেন চাঁদ অথবা মোমবাতির মতো, যা কিনা অন্ধকার দুনিয়াতে অতি ক্ষুদ্র আলোর মতো ছিল। কিন্তু মসীহ হলেন উঠন্ত সূর্য, কারণ তিনি গুনাহর অন্ধকার থেকে বের করে এনে আমাদেরকে অনন্তকালীন ধার্মিকতার পথ দেখিয়েছিলেন। যখন সূর্য উদিত হয়, তখন কি কারো আর চাঁদ অথবা মোমবাতির প্রয়োজন পড়ে? মসীহ হলেন ন্যায়ের সূর্য। আমাদের পরবর্তী অনুষ্ঠানে আমরা শুনব যে নবী ইহোয়ানের পিতা জাকারিয়া মসীহের সম্পর্কে ঠিক একইভাবে বলেছিলেন,
তার মমতায় বেহেস থেকে এক উঠন্ত সূর্য আমাদের উপর নেমে আসবেন, যাতে অন্ধকারে ও মৃত্যুর ছায়ায় যারা বসে আছে তাদের নূর দিতে পারেন আর শান্তির পথে আমাদের চালাতে পারেন। আমিন।
শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, এবং আমাদের একটি মোবাইল নম্বর আপনারা শুনে নিন। আমাদের মোবাইল নম্বর হল 01905880851। আমি আবারও বলছি 01905880851। আমাদের সাথে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। বন্ধুগণ, এভাবেই প্রথম চুক্তির কিতাবগুলো অধ্যয়নের মাধ্যমে আমরা আমাদের যাত্রার একেবারে শেষে পৌঁছে গিয়েছি। আল্লাহর ইচ্ছায় পরবর্তী অনুষ্ঠানে আমরা নতুন চুক্তি সুসংবাদের ইঞ্জিল শরীফ কিতাবগুলো থেকে আবার আমাদের যাত্রা শুরু করব, যা সত্যিই খুব অসাধারণ একটি অংশ। সুসংবাদের সে অংশে আমরা মসীহের দ্বারা নবীদের ভাববাণীর পূর্ণতাগুলো খুঁজে বের করতে সক্ষম হব। আল্লাহ আপনাকে রহমত দান করুন, যেন আপনি এই সতর্কবাণীর প্রতি মনোযোগী হতে পারেন।
কিতাবের মধ্যে নবীরা যা বলেছেন তা আমাদের কাছে সত্যি বলে প্রমাণিত হয়েছে। অন্ধকারে যেমন তোমাদের চোখ বাতির দিকে থাকে, ঠিক তেমনি করে যতক্ষণ সকাল না হয় এবং তোমাদের দিলে শুকতারা না ওঠে, ততক্ষণ পর্যন্ত নবীদের কথায় মনোযোগ দিলে তোমরা ভালো করবে।